আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি এই ধারাবাহিক অনুষ্ঠান আসুন কিছু শিখি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুমার দিনের ফজিলত ইরশাদ করতে গিয়ে দুরূদ শরীফের ফজিলতও এভাবে ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিত্র জুমার দিনে আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন কিছু শিখে এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা কয়েকটা সেগমেন্ট করে থাকি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিছু দোয়া শিখি, আমরা সুন্নাতে মোবারকা শিখি, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া যে আমরা এই অনুষ্ঠানে এক এক সময় এক একটি দোয়া শিখা বা শেখানোর এক ব্যবস্থা পেয়েছি আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনের মতো আজকে আমাদের সাথে শরীফ ভাই আছেন, ইনশাআল্লাহ আমরা সেগমেন্ট তার থেকেই শুরু করব। আর আপনারা যে যেখানে আছেন, আপনারা ভালো ভালো নিয়ত সহকারে নিজের ছোট্ট বাচ্চা যারা আছে, ঘরের ছোট যারা আছে, তাদেরকে নিয়ে বসুন টিভি সেটের সামনে, যাতে করে আজকে যা শেখানো হয় তারাও যেন শিখতে পারেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, দেরি না করে প্রথম সেগমেন্ট আমরা দেখব, শুনবো, জানবো ইনশাআল্লাহ তাআলা। সেগমেন্টের নাম দেখব, এরপরে শরীফ ভাই থেকেও জানবো আজকে কোন দোয়া, কিসের দোয়া আমাদেরকে শিখাবেন ইনশাআল্লাহ তাআলা। ফার্স্ট সেগমেন্টের নাম দেখিয়ে দিন,
আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।
দর্শক শ্রোতা, আমরা ফার্স্ট সেগমেন্ট দোয়া শেখানোর ব্যাপারে নিয়েছি। শরীফ ভাই থেকে জানবো আজকে ইনশাআল্লাহ তাআলা যে কোন দোয়া দর্শকের জন্য নিয়ে আসছেন আজকে, কোন দোয়া শিখাবেন দর্শককে। শরীফ ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন।
আজকে আলহামদুলিল্লাহ আজ জান আমরা আমাদের নিজের জন্য এবং দর্শক শ্রোতাদের জন্য আমরা যে দোয়াটা নিয়ে আসি, এই দোয়াটা হলো বিষাক্ত প্রাণী থেকে সুরক্ষিত থাকার দোয়া।
সুবহানাল্লাহ। অনেক সময় কিন্তু আমরা বিপদগ্রস্ত হয়ে যাই, বিষাক্ত পোকা বা বিভিন্ন যে রয়েছে এগুলো আমাদেরকে কামড় দিয়ে থাকে, এর থেকে বাঁচার দোয়া আজকে আমরা শিখব। ইসলাম কত সুন্দর পরিপূর্ণতার সাথে আমাদের জীবন বিধান দিয়েছেন, বিষাক্ত পোকামাকড় থেকে বাঁচারও ওজিফা আমাদেরকে দিয়েছেন, দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যাতে করে আমরা এই দোয়া পাঠ করি এবং বিষাক্ত পোকামাকড় থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি। আর এই দোয়ার বরকত তাও আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এই দোয়া সম্পর্কিত একটি ঘটনাও রয়েছে কিতাবের মধ্যে, তাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা শরীফ ভাই থেকে দোয়া শোনা শুরু করি, শেখা শুরু করি, যাতে সম্ভব হয় আমরা লিখে রাখি, না হয়তো আমরা রেকর্ড করে রাখি, যাতে করে পরবর্তী টাইমে আমরা শুনে শুনে মুখস্থ করতে পারি। জি শরীফ ভাই।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আসুন আমরা যে দোয়া আজকে শিখবো, এই দোয়াটা আমি প্রথমে একবার পাঠ করে নিচ্ছি, তারপর এটা অনুবাদ করে দিব, তারপর ইনশাআল্লাহ আজাজাল বারবার এটাকে মুখস্থ করার চেষ্টা করব। بسم الله الرحمن الرحيم أعوذ بكلمات الله التامات من شر ما خلق অনুবাদ, আমি আল্লাহ তাআলার নিকট পরিপূর্ণ বাক্যসমূহের সহিত সকল সৃষ্টিজীবের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি।
সুবহানাল্লাহ।
আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন এই দোয়াটাকে মুখস্থ করার চেষ্টা করি। আমি প্রথমেই একটি দুটি তিনটি করে শব্দ বলবো, বাক্য বলবো, আপনারা আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, আউযু বিকালিমাতিল্লাহি, আউযু বিকালিমাতিল্লাহি, আউযু বিকালিমাতিল্লাহি, আউযু بكلمات الله التامة কালিমাতি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক আউযু বিকালিমাতিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। জাকির ভাই, এখানে যদি কেউ চায় শব্দটা অনেকে মিলাই পড়তে কষ্ট হয়ে যাবে, বিকালিমাতিল্লাহি তাম্মাতি, তো কেউ যদি সহজের জন্য চায় তাহলে সে আলাদা আলাদা করে পড়তে পারবে, যেমন আউযু বিকালিমাতিল্লাহি আত্তাম্মাতি আত্তাম্মাতি, যারা যাদের মিলে পড়তে কষ্ট হবে তারা আত্তাম্মাতি এই আলিফের উপর জোর দিয়ে পড়তে পারবে। আমরা বলছিলাম পিছনে এগুলোকে অতিরিক্ত আলিফ বা অশ্লীল আলিফ বলে, অনেক সময় এগুলো মিলে পড়লে উচ্চারণ হয় না, আবার এগুলির থেকে শুরু হলে উচ্চারণ হয়। যখন আমরা মিলে পড়ব বিকালিমাতিল্লাহি তাম্মাতি, তখন এই আলিফটা উচ্চারণ হবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি হিত্তাম্মাতি বিকালিমাতিল্লাহি তাম্মাতি আউযু বিকালিমাতিল্লাহি আত্তাম্মাতি মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক। আমি দর্শকদের সহজের জন্য এখন মানে আলাদা আলাদা করে পড়বো, যখন আমাদের এটা মুখস্থ হয়ে যাবে আমরা চেষ্টা করবো এটা যেন একসাথে মিলিয়ে পড়ে নেই। আউযু বিকালিমাতিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি আত্তাম্মাতি আত্তাম্মাতি মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক আউযু আউযু বিকালিমাতিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি আত্তাম্মাতি আত্তাম্মাতি মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক আউযু বিকালিমাতিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি আত্তাম্মাতি আত্তাম্মাতি মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমার সাথে সাথে এখন আমি যেমনিভাবে মিলে পড়ার চেষ্টা করছি, আপনারা আমার সাথে মিলে পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আজাজল, তাহলে সহজ হয়ে যাবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات أعوذ بكلمات الله التامات أعوذ بكلمات الله التامات أعوذ كلام الشباب جاني আইন এটা এখানে টান হবে, আর আমাদের জন্য হামজা এবং আইন একসাথে একই রকম যেন শুনতে না যায়, শোনা না যায়, এই জন্য আমাকে ভিন্ন ভিন্নভাবে উচ্চারণ করতে হবে, কারণ দুইটি হরফের এর মাখরাজও ভিন্ন ভিন্ন।
এখানে শরীফ তিনটে অক্ষর আছে না শুরুতে, হামজা আছে, আইন আছে, আর জাল আছে। এখন বেশিরভাগ অনেক সময় হয়তো আমরা সঠিকভাবে শিখিনি বা মনোযোগ সহকারে পড়িনি বা গুরুত্ব সহকারে নেইনি এই বিষয়টা। দোয়াটা স্ক্রিনে দেখিয়ে দিন দর্শক যাতে করে সহজে বুঝতে পারে। ফার্স্টে যে দোয়াটা শুরু হয় এখানে হামজা আছে, আইন আছে এবং অ এর পরে আবার জাল আছে, তিনটা হরফই যেন ভুল উচ্চারণ শুনি। এখন কি তারা উচ্চারণ করতে গিয়ে ভুল করে না আসলেই ভুল শুনি এরকমের লাগে? তিনটাকেই যেমন আপনার হামজা আছে, হামজাটা তো উচ্চারণ করে সবাই ঠিক মতোই, এরপরে ওই হামজার মতো আবার আইন উচ্চারণ করে দেয়, আউজুবিল্লাহ আউজুবিল্লাহ। আচ্ছা, জালের উচ্চারণ পুরাটা ভিন্ন হয়ে যায়, আউজুবিল্লাহ আউজুবিল্লাহ, অর্থাৎ হামজা এরপরে যে আইন আছে আইনের উচ্চারণ কোথায় চলে গেল আর জালের উচ্চারণ কোথায় চলে গেল। অর্থাৎ এটাকে যে যেমন আছে সেভাবে পড়তে হবে, বা আমার পড়াটা ভুল হচ্ছে, আমি আর একটু যদি সতর্কতার সাথে পড়ি হয়তো বা ভালো হবে বা সুন্দর হবে, এটা আমাদের গুরুত্ব থাকে না। হামজা আর আইন একইভাবে উচ্চারণ করি, আউ আউ, এরপরে জাল যেটা আছে এটাকে বলি আউজু।
তো অনেকে জা পড়ে না, অনেকে জা পড়ে না, সঠিক উচ্চারণটা আমাদের হয় না।
জি জি, এজন্য
আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে, এবং যারা আমাদের যারা পারে তাদেরকে আমরা বারবার এটাকে শোনানোর চেষ্টা করি, সংশোধন নিয়তে,
যাতে করে তাই সে শুনে আমার ভুলগুলো সংশোধন করে দেয়। রাইট রাইট,
আউজু আউযু আউযু আউযুবিল্লাহ শুনতে শুনতে শোনা যায়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আউ আউযু যাল পেশ যু, আউযু আউযু বিকালিমাতিল্লাহি। আমরা পূর্বে বলেছিলাম যে লাম কোন সময় মোটা হয়, কোন সময় চিকন হয় বা পাতলা হয়, এখানেও লামটা পাতলা হবে। আউযু বিকালিমাতিল্লাহি, তিল্লা যেন আমরা না পড়ি, بكلمات الله أعوذ بكلمات الله أعوذ بكلمات الله التامات 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 أعوذ بكلمات الله التامات أعوذ بكلمات الله التامات من شر ما خلق من شر ما خلق من شر ما خلق। এখানে লাস্টে যে শব্দটি রয়েছে খলাক, এখানের মধ্যে আগে এবং পরে মধ্যকার হরফটা ছাড়া তিন দুইটা হরফেই হরফে মুস্তারা হরফ, যেগুলো সর্বদা সবসময় মোটা করে পড়তে হয়। তো আমরা যেন খালাকা খা খাকে আমরা যেন খা না পড়ি, ওফকে যেন কাফ না পড়ি। খলাক মা খলাক মা খলাক, কেউ যদি এখানে থামতে চায় তাহলে এটাকে সাকিন পড়তে চায়, সাকিনও সে পড়তে পারবে। যেমন মিং শাররি মা খলাক, মিং তখন সেটা ওফকে কল করা করে নেবে, মিং শাররি মা খলাক, অথবা সে জবর দিয়ে পড়তে পারবে, যেহেতু এটা দোয়া সমস্যা নাই। মিং শাররি মা খলাক من شر ما خلق أعوذ بكلمات الله التامات أعوذ بكلمات الله التامات من شر ما خلق، من شر ما خلق، من شر ما خلق.
ما شاء الله এখানে আজকের দোয়াটা
একদম
ছোট আছে, অতি সহজেই দর্শক শ্রোতা যদি চেষ্টা করেন তবে মুখস্থ হয়ে যাবে। এখানে একটি শব্দ আছে যেটা শরীফ ভাই আমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছেন, স্ক্রিনে দেখিয়ে দিবেন দোয়াটা যাতে করে দর্শক আমার সাথে বুঝতে পারে। হিত্তা আত্তা, হ্যাঁ, এই শব্দটা যে আছে দুইভাবেই আপনি উচ্চারণ করতে পারবেন এই দোয়ার মধ্যে। হিত্তা আত্তা দুইভাবে উচ্চারণ করতে পারবেন। প্রথম লাইনের শেষের দিকেই যে অংশটা রয়েছে শরীফ ভাই দুইভাবে উচ্চারণ করে দেখিয়েছে, হিত্তা আত্তা। অর্থাৎ যদি আপনি থেমে যান এরপরে হামজায় জবর দিয়ে আপনি আত্মা পড়তে পারবেন, আর যদি না থামেন একভাবে পড়ার চেষ্টা করেন একসাথে হিত্তা, তখন হায় তা ধরে যাবে। যেভাবে উচ্চারণ করতে পারবেন দুইভাবে, হিত্তাও পড়তে পারবেন আবার আত্মাও পড়তে পারবেন। মাশাআল্লাহ।
আউযু বিকালিমাতিল্লাহি আত্তামাতি।
জি,
আউযু বিকালিমাতিল্লাহি আত্তামাতি মিন শাররি মা খলাক।
এটা ছিল আপনার থেমে,
থেমে,
হ্যাঁ, এটা থেমে উচ্চারণ করছেন আপনি, এজন্য আত্তা বলছেন।
জি, আর দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে,
জি,
আউযু বিকালিমাতিল্লাহি আত্তামাতি, আউযু বিকালিমাতিল্লাহি আত্তামাতি মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আউযু বিকালিমাতিল্লাহি, আউযু বিকালিমাতিল্লাহি আত্তামাতি মিন শাররি মা খলাক। এখন আমি দুই তিনবার পুরো দোটা একটানে পড়ার চেষ্টা করবো যাতে মিলিয়ে যে হিত্তামাতি, এটা আশা করি দর্শক শ্রোতার মুখস্থ হয়ে গেছে। এখন যে সন্দেহ যে জিনিসটা লাগে, হিত্তা আমরা পড়বো নাকি আত্মা আমরা
পড়বো,
সহজের নাম দেখা দেয় মিলিয়ে পড়ার চেষ্টা করবো
পুরোটাই।
أعوذ بكلمات الله التامات من شر ما خلق، 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 أعوذ بكلمات الله التامات মিং শাররি মা খলাক। এখানে একটা সূক্ষ্ম বিষয় হচ্ছে যে তা, তারপরে আলিফ, তারপরে মিমের উপর আবার তাজবিদ রয়েছে, যেটা আমরা মানে যে তাজবিদের নিয়ম রয়েছে যারা জানি না মনে করবে যে এখানে তা কি জন্য আমরা তাম দিচ্ছি, পরে তো তাজবিদ রয়েছে, তাম্মাতি হওয়ার কথা, বিকালিমাতিল্লাহি তাম্মাতি, কিন্তু একটা কায়দা রয়েছে যেটাকে বলে মধ্যে রাজিম, সেটা আপনার অনেক লম্বা হয়, 3-4-5 আলিফ লম্বা হয়, এখানে একাইদার লেগেছে যার কারণে এখানে এক আলিফ টান হবে, আলিফটা যে রয়েছে তারপর আলিফ, এটা মদের হরফ, আর মদের হরফের পরে যদি আসতে থাকে না আসে তাহলে এখানে মধ্যে লাজিম হয়, যার কারণে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। এই জন্য আমরা তাম্মাতে পড়ছি, যারা আমরা জানি না তো নতুন শুনছি ভাববে যে এখানে তাম্মাকে তাম্মা কেন পড়ছি,
টান কেন দিচ্ছে,
হ্যাঁ, এই জন্য বলছি যে এখানে কি জন্য টান হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, أعوذ بكلمات الله التامات من شر ما خلق، من شر ما خلق، أعوذ بكلمات الله التامات من شر ما خلق.
আশা করি না হয়তো আমরা ধীরে ধীরে মুখস্থ করে নিব। আর একবার আমরা এই দোয়ার অর্থ শুনি, এরপরে এর সম্পর্কিত একটি ঘটনা আছে তাও দর্শককে শোনাবো যাতে আগ্রহ বাড়ে আমাদের এই দোয়া পাঠ করার জন্য।
যে অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলার নিকট পরিপূর্ণ ভাগ্যসমূহের সহিত সকল সৃষ্টিজীবের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। এখানে সৃষ্টিজীব দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেগুলো থেকে অনিষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে,
ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, ওই সকল সৃষ্টি থেকে বাঁচার জন্য প্রার্থনা করছি। এক আল্লাহর ওলি শরীফ ভাই চার পাঁচ জনের একটা কাফলা নিয়ে কোথাও রওনা হচ্ছেন যাওয়ার জন্য। তো পথিমধ্যে রাত হয়ে গেছে, তারা আরাম করবে এক জায়গাতে। আগের সময় ওই অনেক আগের কথা, তো ওই সময় কাছারি ঘর থাকতো, মানুষ যে গৃহস্থী যে ঘর আছে, নিজেরা থাকার যে ঘর আছে, এছাড়াও তাদের বাড়ির সামনে বাড়িতেই দরজার দিকে একটা ঘর তৈরি করতো। কোনো মেহমান আসলো বা মুসাফির আসলো বা হজ যাত্রীরা আসলে ওখানে থাকতে দিত, এরকমের একটা পরিবেশ আগের দিনে নাকি ছিল, হয়তো আমরা দেখি নাই, বা গ্রাম অঞ্চলে হয়তো বা কোনো কোনো এলাকায় এখনো আছে। ওখানে যখন ওই আল্লাহর ওলিরা সফর করতে করতে এক জায়গাতে পৌঁছে গেলেন রাত্রে, তো এমন একটা ঘর তাদেরকে দেওয়া হলো থাকার জন্য। আচ্ছা, তারাই বললো কি আমাদেরকে আজকে রাতটা থাকতে দিন আপনাদের বাড়িতে, যেহেতু মুসাফিরখানা আছে বাড়িতে বানানো। এখন অনেকে মুসাফিরখানা বানায় নিজের বাড়িতে বা মেহমানখানা, তাদেরকে ওই ঘরে থাকতে দেওয়া হলো। অনেক দিন ধরে কেউ ব্যবহার করে না ঘরটা, তাই ময়লা পড়ে ছিল, পয় পরিষ্কার ছিল না। তারা যখন ঘরে ঢুকলো, ঘরে ঢুকে ঘরটা পরিষ্কার করলো, নামাজ কালাম সেখানে আদায় করলো, খাবার খেলো। এরপরে যেহেতু পুরাতন ঘর, অনেক সময় পুরাতন ঘরের যে বাউন্ডারি থাকে, বেড়া থাকে, সেগুলো ভাঙ্গা থাকে, এমন কিছু হয়তো বা ছিল। তো ওই কাফেলার যিনি নিগরান ছিলেন, বড় ছিলেন, বড় হুজুর ছিলেন, তিনি সবাইকে বললেন যে সবাই ঘুমিয়ে যাও। তো সবাই শুয়ে গেছেন ঘুমানোর জন্য, আর যিনি বড় ছিলেন ওখানে, মেইন ছিলেন হুজুর, নিগরান ছিলেন, তিনি এই দোয়াটা পাঠ করলেন, পাঠ করে ঘুমিয়ে গেলেন। যখন সকালে তাহাজ্জুদ ফজরের সময় ওঠা হলো, সবাই উঠলো, ওঠার জন্য সবাইকে ডাকা হলো, একজন ব্যতীত সবাই আর উঠতে পারছে না, অর্থাৎ মারা গেছে। তো যিনি জীবিত ছিলেন তিনি আল্লাহওয়ালা ব্যক্তি, যিনি ওই পুরা কাফেলাকে পরিচালনা করছেন, যিনি দায়িত্বে ছিলেন, তো সে জীবিত আছে। বাড়িওয়ালা যিনি থাকতে দিয়েছেন সে আসলেন, এসে দেখলেন এই অবস্থা, ফজরের পরে সবাই মারা গিয়েছে, অবস্থা কি, কেমন, কিভাবে হলো। যিনি জীবিত ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি বেঁচে থাকার কারণ কি, একই ঘরে সবাই আরাম করলেন, একসাথেই সবাই থাকছেন, আপনার সাথে যারা ছিল তারা সবাই মারা গেল, আপনি জীবিত। তখন তিনি এই দোয়াটা তাদেরকে শোনালেন যে আমি রাত্রে ঘুমানোর সময় এই দোয়াটা পাঠ করছিলাম, যাতে করে আল্লাহ তাবারক তাআলা আমাকে ক্ষতিকারক পোকামাকড় থেকে যেন আল্লাহ তাআলা আমাকে হিফাজত দান করে। তো তিনি বলেন কি আমার একবার মনে পড়ছিল কি আমি সবাইকে বলবো এই দোয়াটা পড়তে, আবার কি কি যেন আমি ভুলে গেছি। তো তার ইচ্ছে ভুলে গিয়েছিল, অন্যরা দোয়া পাঠ করেনি, আর তিনি পাঠ করেছেন যে বিষাক্ত পোকা বা সাপে তাদেরকে কামড় দিয়েছে, অন্যদেরকে দিয়েছে কিন্তু এই ব্যক্তিকে আর কামড় দেয়নি। আল্লাহ তাবারক তাআলা কিভাবে হিফাজত করেন। আমরা অনেক সময় আরো শুনি যে অনেকের সাথেই বা কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরামের জীবনীতে কি তাদের খাবারের মধ্যে বিষ দেওয়া হতো, আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনীতে পাওয়া যায় তাদের খাবারের মধ্যে শত্রুতা পোষণকারী ব্যক্তিরা বিষ দিত, অনেকদিন বিষ দিয়ে আসছে। যখন সে মারা যায় না, তাকে জিজ্ঞাসা করা হলো আপনাকে তো আমি প্রতিদিন বিষ দিই খাবারের মধ্যে, কিন্তু আপনি মারা যান না, কোন আমল করেন? তো তিনি বললেন আমি খাবারের আগের যে দোয়া আছে আমি এই দোয়া পাঠ করি, আর আমার এতটুকু বিশ্বাস আছে আল্লাহ তাবারক তাআলার যে কালাম, যে আমি দোয়া পাঠ করি এর বরকতে সকল বিপদ দূর হয়ে যাবে, আর ওই বিষও তার উপরে কোনো কাজ করতে পারে না, বিষের যে আক্রমণ রয়েছে এ থেকে সে হিফাজতে থাকে। তো দোয়া মুমিনের জন্য হাতিয়ার। আমরা যে কোনো ভালো কাজের পূর্বে যে দোয়া রয়েছে এই দোয়াগুলো আমরা পাঠ করি, বিসমিল্লাহ সহকারে ভালো কাজগুলো শুরু করি, এতে বরকত অর্জন হবে এবং ওই দোয়ার যে ফজিলত রয়েছে, বরকত রয়েছে, তাও আমরা পাবো ইনশা আল্লাহ তাআলা। আমরা দ্বিতীয় সেগমেন্টে যাওয়ার আগে কল শুনি, দর্শকের কিছু কল শুনবো, এরপরে দ্বিতীয় সেগমেন্টের দিকে যাবো ইনশা আল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ সবুজ, আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান আসুন কিছু শিখি, এই অনুষ্ঠানে আমি একটি দোয়ায় মাসুরা শুনাইতে চাই। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার।
আচ্ছা, আপনি দোয়া শুনিয়েছেন, দোয়ায় মাসুরা, একটু স্পিড হয়ে গেছে একটু আস্তে আস্তে, হয়তো আপনার কল শুনে অনেক দর্শক শ্রোতা শিখতে পারবেন। আর একটু আস্তে আস্তে বলে, সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। অনেক দর্শক এমন থাকে দোয়া মাসুরা জানার দরকার, আমরা তো শিখাচ্ছি না, অর্থাৎ শেখানো হয়ে গেছে, আপনার কলটা শুনে হয়তো অনেকেই শিখবেন, এরকমের নিয়ত অনেকের থাকে। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমার বাড়ি হচ্ছে কেনি। আজকে অনুষ্ঠান আসুন কিছু শিখি অনুষ্ঠানটি আমি প্রতিদিন দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। এই অনুষ্ঠান থেকে আমি নামাজের অনেক কিছু দোয়াগুলো শিখতে পারছি। মাদিনী চ্যানেলকে অনেক ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান দেখানোর জন্য।
আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু অনুষ্ঠানটা প্রতিদিন হয় না, হয়তো আবেগ বশত আপনি বলে দিয়েছেন প্রতি সপ্তাহে হয়, এটাই বলতে পারতেন আপনি, প্রতি সপ্তাহে বলতে চাইছেন হয়তো বাসা রাখি, কিন্তু বের হয়ে গেছে আপনার মুখ থেকে, প্রতিদিন দেখি। আল্লাহ তাআলা কবুল করে নিক, আর শেখার জন্যই তো এই অনুষ্ঠান নামই দেওয়া হয়েছে আসুন কিছু শিখি। পরবর্তী কল দেন।
আমার বাড়ি শাহী মুন্নামুদ, কানে ছুটে মা মানো দোয়া বলতে চান, আল্লাহুম্মা মিসনিকা আমুতাকওয়া।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, কানিজ ফাতেমা আমাদেরকে দোয়া শুনিয়েছেন, চেষ্টা করছেন, সাহস রাখছেন, বড় হলে আশা রাখি আরো সুন্দর কিছু আরো ভালো করে পারবেন আপনি, তবে চেষ্টা করতে হবে মা বাবার এর জন্য। আর চেষ্টার কারণে মা বাবার ঘরের বড় যারা আছে তাদের চেষ্টার কারণেই কিন্তু ঘরে পরিবারে যারা ছোট আছে তাদের পরিবর্তন হয়, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, ঘরের পরিবার পরিজনের মধ্যে যারা আছে তাদের কারণে। কেননা মানুষ একটা ছোট বাচ্চা একদিন থেকে নিয়ে 7-8 বছর বয়স পর্যন্ত সংস্পর্শ ঘরের পায়, মা বাবার পায়, বড় যারা আছে তাদের পায়। তো আপনারা যেমন আচরণ করবেন তাদের সাথে ছোটরা তাই শিখবে। তো এই জন্য বলি তাদের ভবিষ্যৎ অর্থাৎ একটা আলোকিত জীবন আপনাদের হাতে, সুন্দর আচরণ করুন তাদের সাথে, শিখানোর ব্যবস্থা করুন, আল্লাহ বোঝার তৌফিক দিক। পরবর্তী কল দেন।
আমার নাম আমিনুল ইসলাম, অনুষ্ঠান আসুন কিছু শিখি আমি গত সপ্তাহে দোয়া মোস্তফা শিখেছি, আমি শুনাইতে চাই। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক।
মাশাআল্লাহ, গত সপ্তাহে না অনেক আগের একটি দোয়া আমরা শুনিয়েছিলাম, দোয়াই মোস্তফা, মাশাআল্লাহ খুবই চমৎকার একটি দোয়া, আর এর ফজিলত রয়েছে, বরকত রয়েছে। আমরা চেষ্টা করি সবসময় পড়ার জন্য, এটা একটা ওজিফার মতো ধরে নিতে পারি, দোয়াই মোস্তফা ধরে নিতে পারি, নামাজের পরে যখন আমরা দোয়ার জন্য হাত তুলি তো এই দোয়াটা সর্বপ্রথম পাঠ করতে পারি। আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নিক। দ্বিতীয় সেগমেন্টের নাম দেখি আমরা, এরপর ইনশাল্লাহ তালা কোন সুন্নাত আছে তাও জানাবো আপনাদেরকে। জি,
আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।
মাশাআল্লাহ, সুন্নাতে নববী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আজকে শুনবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাবরি চুল মোবারকের কথা কোরআনে কারিমের সাথ হয়েছে। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের মধ্যে আমার নবীর বাবরি চুল নিয়ে আয়াতে কারিমা নাজিল করেছে, সেই মোবারক চুল আর সেই মোবারক মাথায় কিভাবে তেল লাগাতেন আর আঁচড়াতেন এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো। কারণ আমরা প্রতিদিনের অভ্যাস এটা, এখন তো শীতের দিন আসছে, ইচ্ছা না থাকলেও অনেক অনেককেই মাথায় তেল দিতে হয় এখন, আর তেল না দেওয়া এখন যুব সমাজের জন্য একটা স্টাইল হয়ে গিয়েছে, তেল না দেওয়া। কিন্তু আমরা তো পাই এটাই হাদিসে মোবারকার মধ্যে, তেল দেয়া চুলে এটা আমার নবীর সুন্নাতে মোবারকা। চুলের একটা খাবার আছে, সে সুন্দর থাকার জন্য, কালো থাকার জন্য, মাথায় বিভিন্ন ধরনের রোগ না হওয়ার জন্য চুলের একটা খাবার আছে, সেটা হলো তেল। আমাকে নিয়মিত, আমি যদি বেশি না, এত বেশি না যে তেল এভাবে এভাবে গড়িয়ে পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মোবারক মোবারকাতে পাওয়া যায় আমার নবী এভাবেই তেল দিতেন যেন তেল এদিক থেকে গড়িয়ে পড়তো। তো আমরা স্বাভাবিকভাবে যতটুকু প্রয়োজন আপনার প্রয়োজন মোতাবেক আপনি মাথায় তেল লাগাতে পারেন, এটা চুলের খাবার মনে করি আমরা। অনেকেই যুবক বয়সে এটাকে স্টাইল বানিয়ে নিয়েছে তেল না দেওয়া, এবার যখন একটু বয়স হয়ে যায় তখন বলি মাথায় চুলকানি, মাথায় খুশকি, মাথায় এটা আছে, মাথায় ওটা আছে, ব্যথা হয়, চুল উঠে যায়, বিভিন্ন প্রবলেমের কথা আমরা বলি। যদি চুলে তেল দেই নিয়মিত আমরা, তবে আশা রাখি ইনশাল্লাহ তাআলা এই রোগ থেকে আমরা অনেকেই বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাআলা। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোবারককে প্রায় তেল লাগাতেন এবং দাড়ি মোবারক আঁচড়াতেন, আর অধিকাংশ সময় মাথা মোবারককে কাপড় অর্থাৎ সারবান্দ শরীফ ব্যবহার করতেন, এমনকি ওই কাপড়টিও তৈলাক্ত হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চুল মোবারককে এভাবেই তরুতাজা রাখতেন যাতে করে অসুবিধা না হয়। জানা গেল সারবন্দ ব্যবহার করা সুন্নাত, এটা এখন একেবারেই কম হয়ে গেছে, প্রচলন নেই এই সুন্নাতের সারবন্দ মাথায় বাঁধার ব্যাপারে। আমাদের উচিত যখনই মাথায় তেল দিব একটি ছোট্ট কাপড় মাথায় বেঁধে নেয়া, এতে ইনশাআল্লাহ টুপি ও পাগড়ি শরীফ তৈলাক্ত হওয়া থেকে অনেকাংশে মুক্তি পাবে ইনশাআল্লাহ। কেবলা শাইখা তরিকাত আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার অভ্যাস মোবারকার মধ্যে এটি একটি অভ্যাস, এটাও তার একটা অভ্যাস। আর এই সারবন্দ ব্যবহার করা দাওয়াত ইসলামের মধ্যে প্রচলন রয়েছে। অনেক ইসলামী ভাইদেরকে দেখা যায় টুপির আগে, টুপিটা পরার আগেই যতটুকু সাইজের রুমাল হয়, রুমাল যেই সাইজের হয়, ছোট রুমালগুলো আছে, এই সাইজের একটা এক্সট্রা কাপড় নেওয়া হয় আর সেটাকে নিজের মাথার উপরে আগে বাঁধে, যাতে করে চুলে যে তেল লাগানো হয়েছে এটা যেন টুপি আর পাগড়িতে না আসে। যখন ওই কাপড়টা সারবন্দ মাথায় বাঁধা হয় এর উপরে টুপি দেয়, টুপির উপরে পাগড়ি বাঁধে, না হয়তো যদি টুপিতে বা পাগড়িতে তেল লাগে তবে বাঁধা অবস্থায় 2-4 ঘন্টা রাখার পরে ওই পাগড়ি থেকে টুপি থেকে দুর্গন্ধ আসার সম্ভাবনা আছে, আর এই দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার চুল আছে সে যেন তার যত্ন নেয়। কত সুন্দর বাণী আমাদের জন্য, যার চুল আছে সে যেন তার যত্ন নেয়। যত্ন এভাবে নয় বাবরি চুল রাখছেন স্টাইল করার জন্য, এখন তো মানুষ চুল বড় রাখে ডিজাইন এগুলো তাদের স্টাইল, এরপরে সেগুলোকে আবার সাইজ করে, ডিজাইন করে, সোজা করে, বাঁকা করে, টেরা করে, বাঁধে, মহিলাদের মতো বাঁধে। তো যত্নের নাম এটা না, পুরুষরা মহিলাদের যে আচার আচরণগুলো রয়েছে এগুলো কখনো করবে না। বাবরি চুল তেল সাবান শ্যাম্পু করার জন্য বলা হয়েছে এখানে যত্ন, যাতে করে আমি গোসল করার পরে যদি সম্ভব হয় তবে একটু রোদে গিয়ে দাঁড়াই, খোলা মাথায় রোদে গিয়ে দাঁড়াই, যাতে চুল রোদেরও একটু রোশনি পায়। এরপর শুকানোর পরে মাথা, এরপর যেন তেল দেই আমি সুন্দর মতো, এরপরে আঁচড়িয়ে রাখি, এটার নাম হয়েছে যত্ন। মনে রাখতে হবে ভিজা বাবরি চুল যাদের আছে বিশেষ করে, ভিজা চুল নিয়ে পাগড়ি বাঁধলে আপনার বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা এবং দুর্গন্ধ সৃষ্টি হয় আর চুল উঠে যাওয়ার সম্ভাবনা আছে এতে। কত সময় আপনি ভিজা চুলকে, বাবরি চুল যখন ভিজা থাকে আর এর উপর পাগড়ি বাঁধবেন তো ওটা ভিজাই থেকে যাবে, শুকাবে না, আর এর কারণে বিভিন্ন রোগ চামড়ায় আসার সম্ভাবনা থাকে আর চুলের গোড়াও নরম হয়ে যায়, চুল ওঠার সম্ভাবনা। এ কারণে আমিরুল সুন্নাত এই মাদানি ফুল দিয়েছেন, যখনই আমরা চুল ভিজাই অর্থাৎ গোসল করি এরপরে ফ্যান অথবা রোদ, সবচাইতে ভালো রোদে গিয়ে দাঁড়ানো একটু, যাতে করে চুলের গোড়াগুলো রোদের আলোতে শুকিয়ে যায়, এরপরে তেল ব্যবহার করা। হযরত সাইয়েদুনা নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত সাইয়েদুনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে 2 বার তেল লাগাতেন। মাথায় বেশি পরিমাণে তেলের ব্যবহার বিশেষ করে জ্ঞানী ব্যক্তিদের জন্য উপকারী, কেননা এতে মাথায় খুশকি হয় না, মাথা ঠান্ডা ও স্মরণশক্তি বৃদ্ধি পায়। কত ফজিলত তেল লাগাতে। আজকাল মা বাবারও অবজেকশন, অভিযোগ এটা, আমার সন্তানের জ্ঞান কম অর্থাৎ লেখাপড়ায় ভালো করে না, আপনি আপনার সন্তানের অভ্যাসটা গড়ে তোলেন মাথায় তেল লাগানো। শরীফে গ্রামগঞ্জের ছেলেদেরকে এখনো পাওয়া যায় তারা প্রতিদিন মাথায় তেল দিতে হয়, অভ্যাস হয়ে গেছে, বলে তেল না দিলে মাথা ব্যথা করে। মা বাবার উচিত সন্তানের মাথায় তেল দেওয়ার ব্যাপারে অভ্যস্ত রাখা, যেটা দেখ এক এক ধরনের তেল দিবে অভ্যস্ত রাখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের মধ্যে কেউ তেল ব্যবহার করে তখন যেন ভ্রু থেকে শুরু করে, অর্থাৎ তেল দেওয়া ভ্রু থেকে শুরু করতে বলা হয়েছে, এতে মাথা ব্যথা দূর হয়ে যায়। তেল ব্যবহার করব, চুলে তেল ব্যবহার করবো, কিন্তু শুরু করব ভ্রু থেকে, এই চোখের ভ্রু আছে এখান থেকে শুরু করবো, যাতে এতে মাথা ব্যথা দূর হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তেল ব্যবহার করতেন তখন প্রথমে নিজের বাম হাতে তেল ঢালতেন, বাম হাতে তালুতে তেল নিতেন, অতঃপর প্রথমে 2টি ভ্রুতে, তারপরে 2টি চোখে পাপড়ি, এবং এরপর মাথা মোবারকে তেল লাগাতেন, অর্থাৎ চোখের যে ভ্রু আছে এতে তেল দিতেন, বাম হাতে নিতেন এভাবে তেল দিতেন, এরপরে উঠাতেন আবার এ পাশে দিতেন, এরপরে পাপড়ি যে আছে চোখের উপর এগুলোতেও তেল দিতেন। বর্ণনায় রয়েছে রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন দাড়ি মোবারকে তেল লাগাতেন তখন নিচের ঠোঁট ও থুতনির মধ্যবর্তী চুল থেকে শুরু করতেন, এদিক থেকে তেল লাগানো শুরু করতেন, এদিক থেকে শুরু করতেন। দাড়ি আসরানো সুন্নাত, বিসমিল্লাহ পাঠ করা ব্যতীত তেল লাগানো এবং চুল রুক্ষ ও আগোছালো ভাবে রাখা সুন্নাতের পরিপন্থী। হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করা ব্যতীত তেল লাগায় তবে 70 জন শয়তান তার সাথে অংশীদার হয়ে যায়। হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রহমতুল্লাহি তাআলা বলেন, একবার মুমিনের শয়তান ও কাফেরের শয়তানের মধ্যে সাক্ষাৎ হলো। কাফেরের শয়তান খুব মোটা তাজা ছিল, এই ঘটনা আমরা অনেক সময় শুনেছি, ফয়জানের সুন্নতের মধ্যে বয়ান করা হয়েছে। আমিরুল সুন্নাত বলেছেন যে অমুসলিমের সাথে যে শয়তান থাকতো সে খুব মোটা তাজা ছিল, আর মুমিনের সাথে শয়তানটা খুব চিকন পাতলা হালকা পাতলা ছিল, রোগা ছিল। তো মুমিনের সাথে যে শয়তান থাকতো সে জিজ্ঞাসা করলো, ভাই তুমি এত মোটা তাজা কিভাবে হলে, কী হলে? তো সে বলল, সংক্ষিপ্তভাবে আমি বলছি, অমুসলিমের সাথে যে শয়তান থাকতো সে বলতে লাগলো, আমি যার সাথে থাকি সে তো আমাকে সব কিছুতে সুযোগ করে দেয়, খাবার খায় বিসমিল্লাহ পাঠ করবে না সে করে না, আমিও তার সাথে খাবারে অংশগ্রহণ করি, সে পোশাক পরিধান করে বিসমিল্লাহ শরীফ পাঠ করে না আমিও তার সাথে পোশাক পরিধান করি, সে তেল লাগায় যখন মাথায় বিসমিল্লাহ শরীফ পাঠ করে না আমিও তার সাথে অংশ নেই, যত কাজ সে করে কখনো বিসমিল্লাহ শরীফ পাঠ করে না, আমার জন্য সহজ হয়ে যায়, আমি আরামে তার সাথে খাবার খাই সব কিছু ব্যবহার করতে পারি, কিন্তু তুমি বলো তোমার এই অবস্থা কেন? তো মুমিনের সাথে যে শয়তান থাকে সে বলে, আমি যার সাথে থাকি সে একজন মুমিন ব্যক্তি, কোনো কিছুতে আমাকে অংশ নিতে দেয় না, যখনই সে খাবার খেতে বসে বিসমিল্লাহ শরীফ পাঠ করে আমি আর খাবারে হাত দিতে পারি না, যখন সে কোনো কিছু ব্যবহার করে তো সে বিসমিল্লাহ শরীফ পাঠ করে সেগুলো আমার জন্য অবৈধ হয়ে যায়, সে যখন ঘুমাতে যায় বিছানা রেডি করে তো বিসমিল্লাহ শরীফ পাঠ করে আমি আর ঘুমাতে পারি না, আমি সেখান থেকে বঞ্চিত থাকি, সে যখন ব্যবসা বাণিজ্য করে মুমিন ব্যক্তি তো বিসমিল্লাহ শরীফ দিয়ে শুরু করে তো আমি তার মধ্যে অংশগ্রহণ করতে পারি না, আমি তার থেকে বঞ্চিত থাকি, আর এ কারণে আমার অবস্থা এমন। তো আমাদের ঠিক করা উচিত আমরা কি করব, বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিজের মঙ্গল নিজের বরকত অর্জন করব, শয়তানকে দূর করব, নাকি বিসমিল্লাহ শরীফ ছাড়াই আমরা নিজের প্রতিদিনের যে কাজগুলো রয়েছে হালাল কাজগুলো শুরু করব, চিন্তা করা দরকার। তেল ঢালার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে বাম হাতের তালুতে কিছু তেল ঢালুন, অতঃপর প্রথমে ডান চোখের ভ্রুতে তেল লাগান, তারপর বাম চোখের ভ্রুতে, এরপর ডান চোখের পলকে এবং বাম চোখের পলকে, এবার পুনরায় পুরো মাথায় তেল লাগান, আর দাড়িতে তেল লাগালে তবে নিচের ঠোঁট ও থুতনির মধ্যখানের চুল থেকে শুরু করুন। তেল ব্যবহারকারী টুপি বা পাগড়ি খুললে অনেক সময় দুর্গন্ধর ভাব বের হয়, সরিষার তেল ব্যবহারকারীরা এ ব্যাপারে বিশেষ খেয়াল রাখুন, অতএব যাদের পক্ষে সম্ভব তারা মাথায় উন্নতি সুগন্ধ তেল যেন আমরা ব্যবহার করি। দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেল ব্যবহার করার ব্যাপারে খুব সুন্দর হাদিসে মোবারকা রয়েছে এবং ইরশাদে কারিমা রয়েছে, আমাদের উচিত যেন আমরা সুন্নাত মোতাবেক তেল ব্যবহার করি, যাতে করে সুরক্ষা নিজেও থাকতে পারি, অপর ব্যক্তিরাও যেন দুর্গন্ধ থেকে মুক্ত থাকতে পারেন, আল্লাহর ঘর মসজিদও যেন দুর্গন্ধ থেকে মুক্ত থাকতে পারেন। এখানে বলা হয়েছে যদি সম্ভব হয় তবে একটু সুগন্ধিওয়ালা তেল যে আছে ওটা যেন আমরা ব্যবহার করি, আর তেল ব্যবহার করার পরে যখন আমরা পাগড়ি বেঁধে রাখবো, অনেক সময় অনেকে অসতর্কতার কারণে ভিজা চুলে তেল দেয় আর এরপরে পাগড়ি বাঁধে, তো অনেক দুর্গন্ধ আসে, দুর্গন্ধ সৃষ্টি হয়, এমনটা যেন আমরা না করি। তেল ব্যবহার করব, দুর্গন্ধ আসতে পারবে না। আমি যে কোনো কাজ করি এই এটার প্রতি আমার সবসময় খেয়াল রাখতে হবে, আমার শরীর থেকে আমার মুখ থেকে আমার মাথা থেকে আমার পাগড়ি থেকে আমার পোশাক থেকে যেন দুর্গন্ধ না আসে, এতে করে অনেক ক্ষতি হবে, আপনারও হবে আর ইসলামেরও অনেক, কেননা আপনার কাছে একজন মানুষ আসবে দেখা সাক্ষাৎ করার জন্য, আপনার শরীর থেকে যদি গন্ধ আসে তো সে আপনার সাথে ইজিভাবে সাক্ষাৎ করতে চাইবে না, কথা বলবে, দুর্গন্ধ আসলে ইজিভাবে কথা বলতে পারবে না। তো এই বিষয়গুলো যেন আমরা ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করি, ব্যক্তিগত জীবনে যেন আমরা খেয়াল রাখি, যাতে করে এমন পরিস্থিতি সৃষ্টি না হয়, যেন এমনটা না হয়। এখন
মানুষ তো কষ্ট পায় বা কাছে আসতে চায় না, প্রথমত হচ্ছে সেখানে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাও তার কাছে আসে না, রহমতের ফেরেশতারা দূরে চলে যায়।
দুর্গন্ধ কি হবে? মানুষ অনেক আছে এরকমের, যেমন ধর আমি কোথাও গেলাম, কোন এমপি মন্ত্রীর কাছে গেলাম, তো সে সম্মানে দাঁড়িয়ে গেল, আমাকে বুকে জড়িয়ে নিল, তো আমার শরীর থেকে এমন গন্ধ সে এখন ছাড়তেও পারতেছে না আর ধরতেও পারতেছে না। মানে অনেক বড় আশা নিয়ে আপনার কাছে আসে আল্লাহওয়ালা ব্যক্তি বা আলিমে দিন বা প্রিয় নবীর সুন্নাতের অনুসারী, মহব্বতে আপনাকে গিয়ে ধরছে, কিন্তু সে বেচারা ধরার পরে যদি দেখে এত দুর্গন্ধ, হোক পাগড়ি থেকে হোক চুল থেকে হোক পোশাক থেকে বা শরীর থেকে, সবকিছু থেকে দুর্গন্ধ মুক্ত আমাদেরকে রাখতে হবে, যাতে করে আমি ইজি থাকি। এটা বাস্তব সুন্দর, আর আপনি এত সুন্দর আর কখনো অনুভব হবে না আপনার কাছে। ধোয়া পোশাক পরবেন, এরপরে সুগন্ধি ব্যবহার করবেন, তেল সুগন্ধি ব্যবহার করবেন, ফ্রেশ থাকবেন, আপনার কাছেও ভালো লাগবে, কারো কাছে যেতে কথা বলতে তার সাথে মিশতে ভালো লাগবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুন্দর জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক, সুন্নাত অনুযায়ী যেন আমরা নিজের জীবনকে পরিচালনা করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আগামী সপ্তাহে আবারও দোয়া শিখাবো আপনাদেরকে, সুন্নাত শিখাবো, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞানী আলো, জ্ঞানী আলো, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।